রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনা চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমাদের সাথে রফিকুবে রয়েছেন। রফিক ভাই, তো আজকের বিষয়ের উপর কি আলোকপাত করতে যাচ্ছেন?
যে সংক্রমণটা আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বাপু,
জি,
সেটা হচ্ছে ব্যাক বাইটিং।
আচ্ছা,
পরনিন্দা। এই পরনিন্দা এমন একটা লেভেলে চলে গেছে, এমন একটা লেভেলে পৌঁছে গেছে, আমি বলবো না, সবাই আল্লাহ তবারক ওয়া তাআলা যাকে হেদায়েত দান করে তারাই বাঁচিয়ে রাখে, তারাই বাঁচতে পারে,
জি,
পরনিন্দা থেকে, গীবত থেকে। তো এই গীবত আরবি শব্দ,
জি,
যার অর্থ হচ্ছে পরনিন্দা। এই গীবতটা এমনই একটা বিষয়, এমনই একটা গর্হিত হারাম কাজ, যে এ সম্পর্কে যদি আমরা হাদিসে পাক যদি আমরা শ্রবণ করি,
যে
তাহলে এই গীবতের যে পরিণাম রয়েছে, গীবতের যে বিধান রয়েছে, গীবতকারীর কি মানে ফলাফল হবে, কি পরিণাম হবে, সেটা যদি আমরা জানি, তো অন্তত আমরা গীবত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করব, সচেষ্ট হব। যা হওয়ার জীবনে হয়ে গেছে, এখন থেকে অন্তত আমরা পরনিন্দা করব না। এখন আসা যাক এই গীবতের ব্যাপারে,
যে
সমাজের মধ্যে এমনও প্রচলন রয়েছে, যদি কাউকে বলা হয় যে ভাই আপনি তো তার গীবত করলেন, পরনিন্দা করলেন,
জি, আমি তো সত্য কথা বলেছি,
তো এটার রেজাল্ট, এটার যে অ্যান্সার আছে, সেটা অ্যান্সারটা এভাবে আসে যে ভাই এটা দোষের কি আছে, আমি তো সত্য কথা বলেছি, সেই কাজটা করেছে, তাই তো আমি বলছি,
জি।
তো মাদরিন চ্যানেলের যারা দর্শকবৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে গীবত হচ্ছে সেটাই, ব্যাক বাইটিং সেটাই, যে ব্যক্তির নিন্দা করা হলো তার অনুপস্থিতিতে, আর সেই নিন্দাটা যদি তার মাঝে থাকে, সেই দোষটা যদি তার মাঝে থাকে, এটাই হচ্ছে ব্যাক বাইটিং। অর্থাৎ যা শুনলে ওই ব্যক্তি সেখানে যদি উপস্থিত থাকতো, তাহলে তার মন ভারাক্রান্ত হয়ে যেত, সে ব্যথিত হতো, কষ্ট পেত। আর মুসলমানের দিল আজারি করা, আমরা জানি বাপু এটা হারাম,
যে
মুবাল্লিগ বয়ান করে থাকে মাদনী চ্যানেলে, যে মুসলমানের মমিন ব্যক্তির কোন মানুষের দিল আজারি করা, এটা হচ্ছে
হারাম,
হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো কাজেই কোন ব্যক্তির যখন আমি পরনিন্দা করব, তার গীবত করব, তার অগোচরে, তার অনুপস্থিতিতে, যদি সেই দোষটা তার চরিত্রে থাকে, তাহলে সেটা হবে গীবত তথা পরনিন্দা। আর যদি সেই দোষ বা ত্রুটি তার চরিত্রে না থাকে, অথচ তার অনুপস্থিতিতে সেটা বলা হলো, সেটা হচ্ছে, সেটাকে শরীয়তের ভাষায় বলা হয় তহমত,
তহমত
অপবাদ,
অপবাদ দেয়।
আর এই অপবাদটা হচ্ছে আরো ভয়ঙ্কর,
জি।
তো কাজে এই গীবত বা পরনিন্দা, এটাকে হালকা করে নেয়ার মতো কোনো অবকাশ নেই, কোনো ওয়ে নেই, নো ওয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত হচ্ছে জিনার চেয়েও মারাত্মক।
আল্লাহ আল্লাহ।
পরনিন্দা হচ্ছে ব্যভিচারের চেয়েও মারাত্মক।
জি।
তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, গীবত জিনা থেকে কেন মারাত্মক, এটা কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তদুত্তরে ইরশাদ করলেন, পুরুষরা ব্যভিচার করে, অতঃপর তওবা করে, আল্লাহ তবারক ওয়া তাআলা তওবা কবুল করেন, এবং গীবতকারীর মাগফিরাত হবে না যতক্ষণ সে ক্ষমা করবে না যার গীবত করেছে। অর্থাৎ ওই ব্যক্তি যার সে গীবত করেছে, নিন্দা করেছে, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত
মাফ করবে না,
মাফ করবে না ততক্ষণ পর্যন্ত সেই গীবতকারীর ক্ষমা হবে না। এখানে কিন্তু বাপু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে হুকুকুল ইবাদ,
বান্দার হক,
বান্দার হক। কেননা যে ব্যক্তির নিন্দা করা হলো, যার গীবত করা হলো, ব্যাক বাইটিং করা হলো তার অ্যাবসেন্সে, তো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না তার ক্ষমা
হবে না,
হবে না। কিন্তু এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এটাকে ব্যভিচারটাকে যদি হালকা করে দেখে, তাহলে ব্যভিচার করলে ক্ষমা হয়ে যাবে? এটা হচ্ছে ওই ধরনের ব্যভিচার যার মধ্যে কোনো হুকুকুল ইবাদ নেই, তার সাথে তুলনা করা হয়েছে হাদিসে পাকে। আর যে ব্যভিচারের মধ্যে হুকুকুল ইবাদ রয়েছে তারও সেই মর্মন্তুদ শাস্তি হবে, এবং হুকুকুল ইবাদের সেই বিধানটা এখানে ওলামায়ে কেরাম বলেন যেখানে লাগু হয়ে যাবে, বর্তাবে তার উপর, আরোপিত হয়ে যাবে হুকুকুল ইবাদ যেখানে আসবে। তো কাজী সবুল ইমানের অন্যত্র বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এই বিষয়টা এভাবে এসেছে যে ব্যভিচারকারী তওবা করে আর গীবতকারীর কোনো তওবা নেই।
আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী সৈয়দ আলফেন সানি ভাই রয়েছেন, তার থেকে ইনশাআল্লাহ আমরা শুনব আজকের বিষয় সম্পর্কে পরিশ্রমের প্রতিদান।
আল্লাহ তাআলা নিজেই ফরমান হাদিসে কুদসির মধ্যে, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে আমরা, ইবাদত বন্দিগি সবকিছুর লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি। রোজা রাখার উদ্দেশ্য কিন্তু অভিন্ন, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে পাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ রোজার প্রতিদান হিসেবে মহান আল্লাহ দিদার লাভের সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রতিটি সৎ কাজের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করা হয়। বুখারী শরীফে এটা হাদিসে পাক, প্রথম খণ্ড 625 নম্বর পৃষ্ঠার হাদিস। নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে যাকে রায়্যান বলা হয়, এটি দিয়ে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে।
সুবহানাল্লাহ।
তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। বলা হবে রোজাদাররা কোথায়, অথবা এসব লোক দাঁড়াবে, তারা ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। যখন তারা প্রবেশ করে নেবে তখন দরজা বন্ধ করে দেয়া হবে, তারপর ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এই রায়্যান নামক দরজা থেকে কেবল রোজাদাররা প্রবেশ করবে। এখানে রোজাদারেরা প্রবেশ করবে, কিন্তু এই রোজাটাও কিন্তু সেইভাবে হওয়া উচিত। রোজা রেখে আপনি আমি যদি মিথ্যাও বলি, রোজা রেখে গীবদ্ধ করি, রোজা রেখে চকলখুরিও করি, রোজা রেখে কুধারণাও করি, রোজা রেখে হিংসা বিদ্বেষও করি, রোজা রেখে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, রোজা রেখে ফেসবুকের মধ্যে সবসময় থাকা, রোজা রেখে মা বাবার নাফরমানি করা, রোজা রেখে, অর্থাৎ এক কথা উত্তর, রোজা রেখে গুনাহ করা, এটা কিন্তু অনেক বড় তিরস্কারের কাজ।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকের যে বিষয় নিয়েছে আমি এ ব্যাপারে প্রথম আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আজকের যে বিষয় ক্ষমা প্রদর্শন, এ ব্যাপারে কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে কি বলা হয়েছে ক্ষমা প্রদর্শনের ব্যাপারে, যদি কোনো আয়াতে মোবারকা থাকে আমাদের সামনে পেশ করতেন।
আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অসংখ্য গুণাবলী প্রদান করেছেন,
জি
অসংখ্য মুজেজা এবং চারিত্রিক এমন গুণাবলী দান করেছেন যেগুলো সম্পর্কে মানুষ যখন পড়ে এবং শুনে স্বাভাবিকভাবে তার অন্তরের মধ্যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়।
সুবহানাল্লাহ।
আপনি প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে ক্ষমা প্রদর্শনের কোন বর্ণনা এসেছে কিনা? পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ পারার সূরা আলি ইমরানের 134 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তানজুল ইমান থেকে অনুবাদ, রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ আর সৎ লোকগণ আল্লাহর মাহবুব তথা প্রিয় বান্দা হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
এই আয়াতে কারিমা যদি আমরা অনুবাদটা শুধু একটু দেখি শাহরুখ ভাই, এখানে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমাকারীগণ। এরপর আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ যারা নিজের রাগকে দমন করে এবং যারা মানুষকে ক্ষমা করে বিভিন্ন অপরাধের পরিবর্তে, বিভিন্ন অপরাধের কারণে বা যখন মানুষ অপরাধ করে ফেলে, কোনো ভুল করে ফেলে, যারা মানুষকে ক্ষমা করে, আমরা আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর সৎ লোকগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে। তো আমরা জানতে পারলাম ক্ষমা প্রদর্শন করা, মানুষকে ক্ষমা করা, এটা খুবই একটা বড় গুণ যেটা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এটার প্রশংসা করেছেন।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
আজকে আমরা জানব, মানে ফুল শ্রবণ করব, যে ক্রেতা বিক্রেতার পরস্পরের প্রতি দয়া। এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইব যে ক্রেতা বিক্রেতার পরস্পরের সম্পর্ক কেমন হওয়া চাই।
খুব চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই। ক্রেতা এবং বিক্রেতা, আসলে আমাদের সমাজের মধ্যে, আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, যুগ যুগ ধরে চলে আসছে এই যে লেনদেন, ব্যবসা বাণিজ্য। এক সময় তো এমন ছিল যে পণ্য দিয়ে পণ্যের বিনিময় হতো,
জি
ব্যবসার যে আমরা যদি ইতিবৃত্ত যেটা রয়েছে আমরা সেটা যদি আমি জানি, একটু ফ্ল্যাশ ব্যাকে যদি আমি যাই,
ইতিহাস যদি আমরা দেখি,
ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে যার কাছে পেঁয়াজ রয়েছে সে তার রসুন দরকার, তো যার কাছে রসুন রয়েছে সে রসুনকে, রসুনওয়ালাকে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজওয়ালা রসুন দিচ্ছে। এরকম আটা চাল বিনিময় হতো, প্রত্যেকটা পণ্য বিনিময় হতো, কোনো অর্থ ছিল না, মুদ্রা ছিল না। এরপরে অর্থে মুদ্রের প্রচলন চলে আসলো। এভাবেই কালের বিবর্তনে, কালের একটা মানে পরিক্রমায় মুদ্রা অর্থ এগুলোর একটা প্রচলন ঘটলো। তা এখন এই যে ব্যবসা, ব্যবসাটা এমন একটা দিক, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তা কাজেই যেই ব্যবসাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, আর ব্যবসার মধ্যে কথিত আছে যে ব্যবসার মধ্যে যে লাভ রয়েছে সেটা 10 গুণ, তো এটা কোন ব্যবসা? এটা হালাল
ব্যবসা,
আর হালাল ব্যবসার মধ্যেই আল্লাহ তাআলা বরকত
দিয়েছেন।
তো যখন আমি এই ব্যবসা করছি, এই ব্যবসা করার পূর্বে মানে আমার ইন্টেনশনটা কি, আমার নিয়তটা কি, সেটা তো আমাকে দেখতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আমি রিলেশনটার দিকে পড়ে যাচ্ছি। তো ব্যবসা, এই ব্যবসাটা যদি কেউ চায় তুষার ভাই, তাহলে সেই ব্যবসাটাকে, ব্যবসা যেহেতু একটা জীবিকা উপার্জনের একটা মাধ্যম বিক্রেতার জন্য, তো কাজে এই ব্যবসাটাকেও সে কিন্তু ইবাদতে পরিণত করতে পারে। যদি ফার্স্ট তার ইন্টেনশনটাকে সে যদি একটু রিফর্ম করে নেয়, একটু রেকটিফাই করে নেয়, আমি এটা ইবাদতের উদ্দেশ্যে আমি ব্যবসা করছি, ঠিক আছে, তো ইবাদতের উদ্দেশ্যে আমি ব্যবসা কি করে করব, ব্যবসা বসার পূর্বে সে আল্লাহ তাআলার নাম নিয়ে ব্যবসা শুরু করলো, বিসমিল্লাহ শরীফ পাঠ করে সে দোকান খুললো, এরপর সে জিকির আজকার করতে থাকলো, এরপর সে দরুদ শরীফ পড়তে থাকলো, এভাবে দেখা যাচ্ছে সে যদি নেক আমলের মাধ্যমে ব্যবসা
শুরু করে,
ব্যবসা দোকান খোলা থেকে নিয়ে শেষ পর্যন্ত তার এই যে সময়টা সে যদি আল্লাহর স্মরণে থাকে আর ব্যবসাও করে, তাহলে তার এই ব্যবসাটা একদিকে তার ব্যবসা হবে, অন্যদিকে তার এটা ইবাদতে পরিগণিত হবে, তাহলে সে অর্থও পেল, এবং
আল্লাহ তাআলাকে
নেকিও লাভ করলো, আল্লাহর সন্তুষ্টি সে
অর্জন করতে
লাভ করতে পারলো। তো যখন একজন মানুষ তার মধ্যে খোদা ভীরুতা চলে আসবে, খোদা যে খোদাকে স্মরণ করছে সে দেখছে যে কেউ দেখছে না কিন্তু আল্লাহ তাআলা দেখছে, এখন তার ক্রেতার সাথে তার সম্পর্ক তার রিলেশন সে কখনো দুরাচার করবে না, সে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে না।
দয়া করুন দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকের বিষয় নিয়েছি হালাল উপার্জন, হালাল উপার্জন সম্পর্কে ইনশাল্লাহ মাদানীফুল শামিল করব। আজকে আমি মাদানীফুল শামিল করব আমাদের কামার ভাইকে। জি স্যার,
হালাল বলতে যেটা আমরা বৈধ বুঝি বা জায়েজ বুঝি, এটা সহজ একটা ফর্মুলা হচ্ছে যে জিনিসটি কোরআন ও হাদিসে শরীয়তে হালাল বলেছে ওইটা হালাল। যেমন হালালের তরিকাও বলে দিয়েছে, ওই তরিকায় অনুযায়ী হলে হালাল, যদি আর বাইরে হয় তাহলে এটা হালাল হবে না। যেমন আমরা মুরগি খাই, মুরগি জবাই করে আল্লাহর নাম দিয়ে জবাই করা হলে এটা হালাল হবে। এই ছাড়া অন্য কোনো পন্থায় যদি মুরগিকে রান্না করা হয় তাহলে এটা কি হবে না,
হালাল হবে,
হালাল হবে না। ঠিক অনুরূপভাবে শরীয়তে যেই সব ফর্মুলা অনুযায়ী আমাদেরকে যেই সব জিনিস কোরআন ও হাদিসে হালাল বলেছে এটাই হালাল, এটাই আমাদের জন্য বৈধ, এটাকে সহজ দশায় হালাল বলে।
আচ্ছা,
এখন হালাল যদি আপনি আরো যান, হালালের একজন মানুষের প্রতিটি পন্থায় জায়েজ পন্থা আছে কিনা, হালাল আছে কিনা, এটা জানাটাও একজন মানুষের জন্য কি ফরজ।
জি,
যেমন অনেকে ব্যবসা করে, অনেকে অনেক ধরনের ব্যবসা করতেছে, যে বা যাহারা ব্যবসা করে,
জি,
ওই ব্যবসা সম্পর্কে এটা হালাল কি হারাম এই সম্পর্কে জ্ঞান রাখা ব্যবসায়ীর জন্য ফরজ।
জি,
ফরজ তো দুই প্রকার, জানাজার নামাজ কেউ বললে কেফাই আদা হয়ে যায়, কিন্তু এটা ফরজ আইন নামাজের মতই, যে আমার সম্পর্কে যেটা ব্যবসা আমি যেটা করি সম্পর্কে জানা আমার উপর ফরজ। তো এক কথা, বৈধ পন্থা যা শরীয়তে আমাদেরকে বৈধ বলেছে ওইটা হালাল, ওইটাই জায়েজ, এটাকে শর্টকাট হালাল কাকে বলে আর উত্তর আপনি নিতে পারেন।
মাশাআল্লাহ, একজন মুসলমান হিসেবে আমি হালাল যে গ্রহণ করব এটা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ?
যেমন হালালের ব্যাপারে কামাল ভাই বলেছেন, তো এটা হচ্ছে আমি আর একটু যুক্ত করে এটা বলতেছি, যেমন কোরআনে মসজিদের মধ্যে 30 পারার মধ্যে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, উম্মা লাতুস আলুননা ইয়াউমা ইযিনা আনিন নাঈম।
জি,
এই আয়াতের সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে কিয়ামতের। আচ্ছা, আবার কামাল ভাই যেটা বলেছেন হালাল হালাল সম্পর্কে, তো নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কিন্তু যেটা বৈধ কাজ বলা হচ্ছে হালাল যেটা সেটা বৈধ, তো বৈধ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
আচ্ছা,
যেটা হারাম এটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে না। যেমন অন্য হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন, বলা হচ্ছে যেটা হালাল এটার ব্যাপারে হিসাব হবে, কিন্তু হারামের ব্যাপারে কামাল ভাই শাস্তি হবে,
জিজ্ঞাসাই হবে না,
শুরুতে হারাম এর কি হিসাব হবে
এটাতেই শাস্তি। এরপর আরেকটা যেটা উপার্জনের ব্যাপারে বলা হচ্ছে, যেমন কামাল ভাই বলল আমাদের যেটা নামাজ রোজা হজ যাকাত এটার সাথে কি আছে হালালের সাথে কি উপার্জনের সাথে এটা সম্পর্ক আছে, তো এটা আমরা বুঝতে পারি ঈমান গ্রহণের পর। এখন আমরা যদি ইবাদত করি আমাদের শক্তির প্রয়োজন, তো এই ব্যাপারেও হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হচ্ছে, তালাবুল হালালে ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য হালাল রিজিক তালাশ করা অন্বেষণ করা এটা হচ্ছে ওয়াজিব। আর যারা ওয়াজিব এটা তরক করবে, যারা হালাল রিজিক অন্বেষণ করবে না তালাশ করবে না, তো প্রথমবার ওয়াজিব সগিরা গুনা কাকে বলে, কেউ যদি একবার কি করে ওয়াজিব তরক করে, তাহলে এটা হচ্ছে সগিরা গুনাহ। এই যদি বারবার করে এটা কবিরা গুনাহে পরিণত হয়, তাহলে হালাল রিজিক অন্বেষণ করাটা আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, ওয়াজিব হয়ে যাচ্ছে। আর কেউ যদি এই ওয়াজিব তরক করে প্রথমে সগিরা গুনাহ হয়ে যাচ্ছে, ফাসিক হয়ে যাচ্ছে, যখন এ বারবার করতে থাকবে তাহলে এটা কবিরা গুনাহগার হিসাবে সে সাব্যস্ত হবে। সে হিসাবে আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য হালাল রিজিকটা অন্বেষণ করা ওয়াজিব। আমাদেরকে কবুতর যেভাবে বেঁচে বেঁচে কি করে
খায়
খায়, ঠিক সেভাবে আমাদেরকে
বেঁচে বেঁচে
বেঁচে বেঁচে খেতে হবে। যেমন কামাল ভাই আরেকটা বলেছেন যে মুরগি জবের ব্যাপারে,
জি
এখন তো এটা আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপক হারে প্রচলন।
জি
এখন আমরা তো মুরগি জব করতেছি, খাচ্ছি, আসলে এটাও আমাদের একটু বিশেষভাবে লক্ষণীয়, সঠিকভাবে কি জবে হচ্ছে, এটা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করতেছে, এটাও আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত। কেন, যখন আমাদের শরীরের মধ্যে এক লোকমা হারাম চলে যাবে, তো বলা হচ্ছে 40 দিন যাব ফিরিস্তারা কামাল ভাই লানত করতে থাকে।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
তো আসুন আজকের আমাদের সেগমেন্টসের মধ্যে আমরা আজ জানবো যে আমরা প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা ঘরের মধ্যে থাকি, তো ঘরের মধ্যে থাকা অবস্থায় দেখা যায় কি আমরা যখন স্কুল থেকে বা মাদ্রাসা থেকে ঘরের মধ্যে আসি বা কোথাও বেড়াতে যাওয়ার সময় বা বেড়ানো থেকে আসার পরে বা কখনো ঘর থেকে বাইরে যাওয়ার পরে আমরা অনেক সময় কাপড় চোপড় আমাদের পরিবর্তন বা চেঞ্জ করতে হয়। তো দেখা যায় আমরা যারা ছোট বন্ধুরা রয়েছে আমরা ঘরের মধ্যে যখন ঘরে আসি আমরা কাপড় চোপড় যেগুলো পরিধান করেছি এখন চেঞ্জ করবো পরিবর্তন করব, তখন আমরা যেই যেখানে ইচ্ছা আমাদের ওই কাপড়গুলো আমরা ছুঁড়ে মেরে রেখে দিয়ে আসি। তো এর দ্বারা প্রিয় ছোট বন্ধুরা দেখা যায় কি আমাদের আব্বু আম্মুর অনেক কষ্ট হয়ে যায়। এখানে আমাদের করণীয় বিষয়টা কি, আমাদের করণীয় বিষয় হচ্ছে যখন আমরা ঘরে আসলাম আমরা আমাদের কাপড়গুলো পরিবর্তন করব, তখন যেন এদিক সেদিক অগোছলো অবস্থায় না রেখে যেন এর দ্বারা আমাদের আব্বু আম্মু যেন কষ্ট না হয়, বরঞ্চ আমরা যেন এই কাজটা করি ওই কাপড়গুলো একটা নির্দিষ্ট স্থানে রাখি যেন আমাদের আব্বু আম্মু ওই কাপড়গুলা খুঁজে পেতে যেন সহজ হয়। এখন দেখা যায় কি আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু রয়েছে যে আমরা স্কুল থেকে আসলাম বা মাদ্রাসা থেকে আসলাম বা বাইরে থেকে আসলাম আমরা ওই কাপড় চোপড়গুলা জুতা একদিকে আমাদের কাপড়ের একদিকে আমাদের অন্যান্য আরো কত কি বিভিন্ন অগোছলা হিসেবে রাখি, তো এর দ্বারা কি হয় আমাদের আব্বু আম্মুর কষ্ট হয়। তো আমাদের আব্বু আম্মুদের আমাদের কষ্ট না দিয়ে বরঞ্চ কি করা উচিত, সাহায্য করা উচিত, যেটা আমাদের এই সেগমেন্টসের একটা উদ্দেশ্য যেন আমরা এক অপরকে সাহায্য করি। কিতাবের মধ্যে রয়েছে যে জান্নাত হচ্ছে মায়ের কদমের নিচে, মায়ের পায়ের নিচে, সুবহানাল্লাহ। এবং বাবা আমার বাবাকে যেন কষ্ট না দিই, বলা হচ্ছে আর যে জান্নাতে যাওয়ার জন্য একটি দরজা অতিক্রম করতে হবে আর সেই দরজাটা হচ্ছে আমাদের বাবা। যে হ্যাঁ আমরা তো আমাদের বাবাকে কষ্ট দিই, তাহলে আমরা কিভাবে সেই দরজা খুলে জান্নাতে যাবো? তো অবশ্যই আমাদের আব্বু আম্মুদেরকে কষ্ট না দেওয়া উচিত, তারা যেন কোনো কষ্ট পায় এরকম কাজ আমাদের করা উচিত নয়।
অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজও আমরা কালাম শ্রবণ করব। আজ আমাদের মাঝে আমাদের ফায়েজ ভাই উপস্থিত রয়েছেন, আমাদেরকে কালাম শোনাবেন, আসুন আমরা কালাম শ্রবণ করি।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। যে নবীর গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম ইমাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে, যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, ব্যবস্থা তার স্বয়ং হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা
فرماتے جب بچے سے اچھے اخلاق عادت اچھی عادت اور عمدہ افعال یعنی کہ اچھے کام ظاہر ہوں وہ کرے ایسے کام تو اسے کچھ نہ کچھ انعام سے نوازے کچھ نہ کچھ انعام گفٹ تحفہ اسے دے اور اس پر خوشی کا اظہار کرے اور حوصلہ افزائی کے لیے لوگوں کے سامنے اس کی تعریف کرے. اب دیکھیں کتنا بہترین یہ پوائنٹ ہے جسے عموماً میں سب کا نہیں کہتا, کئی والدین ایسے ہیں جو اس پوائنٹ پر ہماری مسنگ ہے. جب ہمارا بچہ کوئی اچھے کام کرتا ہے, فار ایگزامپل اس نے آج آپ کے سامنے نماز پڑھی, یا آپ کے سامنے کسی کی مدد کی, یا بھائی کی مدد کی, کوئی اچھا کام کیا اور بہترین انداز سے سچ بولتا ہے, اور گھر کے کوئی سے کام کر لیے, فار ایگزامپل گلاس اٹھا کر اس نے رکھ دیا, یا کچن کا کوئی سا اچھا سا کام کر دیا, دسترخوان لگا دیا, وغیرہ وغیرہ, کوئی بھی اچھے عادتیں اچھے اخلاق, کوئی آپ سے بات کر رہا ہے جی سے بات کر رہا ہے, بہترین اس کا رسپانس بہت اچھا ہے, ابھی وہ بچہ ہی ہے, تو اس کو تحفہ دیں. ارے واہ ماشاء اللہ سبحان اللہ کیا بات ہے, آج آپ نے یہ کام کر دیا, آؤ میں آپ کو تحفہ دوں. بھلے آپ 10 روپے کی نوٹ دے دیں, اور اگر آپ کو لگتا ہے کہ میں اس کی مل کر دوں, اس کی مل کر دیں, 10 روپے کی نوٹ دے دیں. ایک مثال دے رہا ہوں میں آپ کو, بچہ 10 روپے سے بھی خوش ہو جاتا ہے. پینسل دے دیں, گھر میں ایسا رکھے چیزیں کہ کوئی اچھی چیز ہوگی تو میں اپنے بچے کو بچی کو یہ تحفے میں دے دوں گا. پھر آپ فرماتے ہیں کہ تو خوشی کا اظہار کرے, ارے واہ ماشاء اللہ شاباش, ارے واہ ویل ڈن, گڈ گڈ فائن, یوں کر کے تھوڑا سا وہ لگے, اور لوگوں کے سامنے اس کی تعریف کریں, دیکھا ماشاء اللہ. اب اکیلے میں لے جا کے نہیں, بولے فیملی ممبر ہی ہیں. اس کا ایک اور فائدہ مجھے یہ نظر آ رہا ہے کہ اس سے دوسرے بچے موٹیویٹ ہوں گے. ایک بچے کی آپ تعریف کریں گے تو دوسرے بچے کو موٹیویشن ملے گی کہ یار میں بھی کچھ کام کروں تاکہ ابو کی طرف سے, امی کی طرف سے, اپنے گھر کے بڑے کی طرف سے مجھے بھی یوں شاباشی ملے گی. اچھا اس کا ایک اور انداز بھی ہے. مثال کے طور پر آج آپ کی بچی نے گھر کا کام کیا اور اچھا کام کیا, تھوڑا کچن کا بھی اچھا کام کیا, اوہو اب لگتا ہے کہ آپ کو بیچاری تھک گئی ہے. ہوتا بچی تھک جاتی ہے, بچے تھک جاتے, او بیٹو بیٹو بیٹا تھک جائی ہوگی نا, تھک گئی ہوگی, اب رمضان ہے پانی تو پوچھنے دے رہے, روزے کی حالت ہے, یا افطار میں آپ نے بیٹا یہ آپ پہلے افطار کر لو, آپ نے آج بہت محنت کی, آج آپ نے پکایا بھی ہے, اچھا گھر کے کام کاج کیا, اچھا ڈسٹنگ کی ہے, یہ کیا وہ, یوں حوصلہ افزائی. بچے بھی ہنس رہے ہوں گے کہ امی ایسا کرتی تو ہے ہی نہیں, چلو ہو سکتا ہے آپ سے شروع ہو جائے, ابو نے تو کبھی کیا نہیں, ابو نے غلطی پر ڈانٹا ضرور ہے لیکن ابو نے کبھی تعریف کی نہیں ہے. تو یہ ہمیں عادت بنانی چاہیے اور یہ مطالعہ ہونا چاہیے. میں آج خود آپ کو امام غزالی رحمۃ اللہ تعالی علیہ کو پڑھ کر سنا رہا ہوں. پھر امام غزالی علیہ رحمہ فرماتے ہیں اگر ایک آدھ بار بچہ حسن اخلاق کے خلاف کوئی کام کر بیٹھے, ایک آدھ بار کوئی بچہ اگر حسن اخلاق یعنی کہ اچھی عادت نہ ہو, کوئی غلط کام کر بیٹھے, تو اس سے چشم پوشی کرے, یعنی کہ آپ لکھتے چشم پوشی کرے اور اس کی پردہ پوشی کرے, نیز اس پر ظاہر نہ ہونے دے, بالخصوص جب بچہ خود اس سے چھپا رہا ہو اور اس کے چھپانے کی کوشش کر رہا ہو, کیونکہ اس کے اظہار میں بچہ بسا اوقات جری ہو جاتا ہے, پھر وہ راز کھولنے کی بھی پرواہ نہیں کرتا. اب یہ ایک نیا پہلو امام غزالی علیہ رحمہ نے ہمارے سامنے رکھا کہ اب اگر کوئی ایسی غیر اخلاقی حرکت کر دیتا ہے اور آپ نے دیکھ لیا کہ اس نے کی ہے, دیکھا اندیکھا کر دے, چشم پوشی کر, چشم پوشی یعنی کہ نظر پھیل لیں جیسے دیکھا ہی نہیں ہے, اس کو عموماً کہتے ہیں آنکھ آڑے کان کرنا, ایک محاورہ ہے آنکھ آڑے کان کر دینا کہ دیکھا ہی نہیں ہے, اور بچہ بھی چاہ رہا ہے کہ دیکھ تو نہیں لیا تو نہیں دیکھا, کیونکہ وہ چھپانے اب اگر مثال کے طور پہ امام غزالی رحمۃ اللہ تعالی علیہ کے ارشاد کے مطابق اگر آپ اسے یہ ظاہر کر دیتے یہ کیا کام کر دیا, اب وہ نہیں چاہتا تھا کہ آپ کو پتا چلے, اب اسے جب یہ پتا چل جائے گا نا کہ یار پتا تو چل ہی چکا ہے تو وہ جری ہو جائے گا, یعنی وہ چلو جب کہتے نا وہ جب بات کھلی گئی ہے تو اب کیا شرمانا, اب کیا گھبرانا. امام غزالی علیہ رحمہ کے لکھتے ہاں اگر دوبارہ یہ کام کرے تو اکیلے میں اس سے ڈانٹ ڈپٹ کرے یعنی اس کو سختی کرے اور بتائے کہ تو نے آپ نے بہت بری حرکت کی ہے, خبردار آئندہ ایسا کبھی نہ کرنا, اگر ایسا کرو گے تو لوگوں کے سامنے ذلت و رسوائی ہوگی. پھر فرماتے ہر وقت اسے ڈانٹتا بھی نہ رہے کہ اس طرح وہ ملامت سننے کا عادی ہو جائے, وہ ڈانٹ سننے کا عادی ہو جائے گا, جیسے ہمارے نا بات بات پر والد صاحب ڈانٹتے ہی رہتے ہیں, جھاڑتے رہتے ہیں, غصہ ہی کرتے رہتے ہیں, امی جب دیکھو چیختی رہتی ہے چلاتی رہتی ہے, یہ امی ابو کو میں سمجھانا چاہتا ہوں کہ دیکھیں امام غزالی علیہ رحمہ نے واضح طور پہ لکھا کہ یہ زیادہ نہ کرے, وہ عادی ہو جائے گا ڈانٹ سننے کا, وہ اس سے دل سے وہ ڈانٹ کا اور تمام تر چیزوں کا ڈر خوف نکل جائے گا اور برے کاموں پر اس سے جرت آ جائے گی کہ اب کیا ہوتا, اب ڈانٹ ہی رہیں گے نا, اب ڈانٹ کا تو ویسے ہی عادی ہو گیا, اور اس کے دل سے بات کی جو وقت ہے اہمیت ہے وہ نکل جائے گی. تو باپ کو چاہیے کہ گفتگو میں اپنی ہیبت برقرار رکھے یعنی اپنی سنجیدگی کے ساتھ رہے, بات اس طرح کرے کہ اس کا ایک روب اور اس کا ایک دبدبہ والد کا رہے, تاکہ وہ اپنے بچوں کو اس کی غلطیوں پر, اس کی غیر اخلاقی معاملے پر اس کی گرفت کر سکے, بات بات پر جھڑکتا رہے گا, بات بات پر ڈانٹتا رہے گا, بات بات پر الجھتا رہے گا, بات بات پر پکڑتا رہے گا, تو اب اولاد بے باک ہو جاتی ہے, اس کی جرت ہو جاتی ہے اور وہ کھل جاتی ہے اور یہ سب چیزیں ہو جاتی ہیں. تو بڑا معتدل اور بڑا بیلنس نظام لے کر والدین کو اپنی اولاد کے ساتھ چلنا پڑتا ہے.
دیکھی برکتময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য, তার মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে.
মুবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই আমাদের সঙ্গে, শুরুতে আমরা রিয়াজ ভাইয়ের কাছে যাব. জি,
হাদিস শরীফে বর্ণিত রয়েছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় এবং তাকবীরে তাহরিমা করে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন সে বান্দা এবং আল্লাহর মাঝে যত পর্দা থাকে সকল পর্দাকে উঠিয়ে নেওয়া হয় এবং বান্দা নামাজের মাধ্যমে সে আল্লাহর নিকটবর্তী হয়. তো নামাজ এমন একটি আমল যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়. তো সে নামাজকে কিভাবে আদায় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য পাওয়া যায়, কিভাবে আদায় করলে নামাজ আদায় হয়, কিভাবে নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, কিভাবে নামাজ পড়লে আল্লাহর রহমতের দৃষ্টি পাওয়া যায়, তো সেভাবে নামাজ আদায় করার জন্য বিশেষ যেটি প্রয়োজন সেটি হচ্ছে একাগ্রতা.
একাগ্রতা, জি.
আমি নামাজে কেন দাঁড়ালাম? আল্লাহকে রাজি করার জন্য, মাওলাকে রাজি করার জন্য. নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম. আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমি নামাজে দাঁড়িয়েছি. এখন দাঁড়ানোর পর আমার মন মানসিকতা, আমার খেয়াল, ধ্যান ধারণা, আমার সব কিছু আল্লাহর দিকে যেন থাকে, যদি আমার মনোনিবেশ অন্য দিকে যদি থাকে, আমি দাঁড়ালাম নিজের প্রভুর দরবারে কিন্তু আমার ধ্যান ধারণা খেয়াল অন্য দিকে, তো সেই নামাজের ব্যাপারে বলা হয়েছে যে যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে না, নামাজে দাঁড়িয়েছে ঠিকই কিন্তু তার খেয়াল বিভিন্ন দিকে রয়েছে, তাহলে এমন নামাজকে কাপড়ে মুড়িয়ে ওই নামাজের চেহারাতে ফেলে দেয়া হয়।
আল্লাহ,
নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল যেন হয়ে যায়, নামাজের মাধ্যমে যেন আল্লাহর দয়ার দৃষ্টি যেন আমি পেয়ে যাই, এর জন্য একাগ্রতা অত্যন্ত জরুরি এবং এটা হচ্ছে মুস্তাহাব, এটাই হচ্ছে মুস্তাহাব। এবং কোরআনুল করিমের মধ্যে মুমিনের কিছু গুণ বয়ান করা হয়েছে, যেমন সূরা মুমিনুনে রয়েছে পদ আফলাহাল মুমিনুন, যে মুমিন হচ্ছে সফল কাম। এরপরে সফল কাম মুমিনের যে বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে, প্রথম বৈশিষ্ট্য এটাই বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়, যারা নামাজে দাঁড়িয়ে যায় যখন তখন তারা বিনীত হয়, নম্র হয় এবং তারা এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যায় যে তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে। এই জন্য খেয়ালকে নিজের আয়ত্তে রাখা, একাগ্রতা নামাজ আদায় করার জন্য এটা অতি জরুরি, নিজের আয়ত্তে রাখতে হবে। যদি একটু ছেড়ে দেওয়া হয় তাহলে তো পুরো পৃথিবী ঘুমিয়ে আমাদেরকে নামাজের মধ্যে নিয়ে আসবে, এই জন্য নিজের আয়ত্তে রাখতে হবে যে আমার খেয়াল যাওয়ার সাথে সাথে আমি যেন ফিরে আসি, যাওয়ার সাথে সাথে যেন ফিরে আসি, এভাবে নামাজ আদায় করি। কিন্তু কোনো মতে নামাজ ছাড়া যাবে না, অনেকে হয়তো বা ভাই আমি এভাবে নামাজ আদায় করতে এখন পারি না, আমার তো বিভিন্ন খেয়াল চলে আসে, আসুক কিন্তু নামাজ আমাকে পড়তেই হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমার একাগ্রতা যেন নসিব হয়ে যায়। আল্লাহর দরবারে দোয়াও
করা উচিত।
মাদানী মুজাকারা, প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
মিলাওয়াট তো কিস চিজ মে নাই হ্যায়, পানি তক মে মিলাওয়াট হ্যায়, আব আদমি ক্যা করে। অর ইয়ে মসালা কে আগর ইয়ে মাল মিলাওয়াট ওয়ালা অর ইতনি মিলাওয়াট হ্যায় ইসমে, গ্রাহক কো পতা হ্যায়, তব তো ও দোনো কো পতা হ্যায়, বেচনে ওয়ালে কো তো পতা হ্যায়, খরিদনে ওয়ালে কো পতা হ্যায় কি ইয়ে হ্যায় মিলাওয়াট ওয়ালা। তো আব দোনো কো জব পতা হ্যায় অর ও খুশি সে লে রাহা মিলাওয়াট ওয়ালা মাল, তো হরজ নেই হ্যায়, লেকিন আমতৌর পে এসা নেই হোতা হ্যায়, আদমি খালিস চিজ তলাশ করতা হ্যায়, পসন্দ করতা হ্যায় কি মুঝে খালিস চিজ মিলে, লেকিন নেই মিলতি। ইয়ানি তকরিবন 99.9 চিজো কো হাম মুবালগা করে তো শায়দ মিলাওয়াট, হর চিজ মে মিলাওয়াট হ্যায়। আল্লাহ ইনকো হিদায়ত দে, তৌবা কি তৌফিক নসীব ফরমায়ে। ইয়ে প্যাকিং ও ডিব্বো মে আতি হ্যায় না মসালো কি, আগর বস আপকো মুমকিন হো না তো ইয়ে না করেন, আপ ইন মসালে বাজার সে লে, ও ভি প্যোর নেই মিলেঙ্গে আপকো, কালি মিরচ মে ও পপিতে কে বীজ মিলেঙ্গে, মাফ কিজিয়েগা, পপিতে কে বীজ সুখা কর কালি মিরচ সে মিলতে জুলতে না তো ইয়ে মিক্স হোতে হ্যায়, চায় কি পত্তি লেঙ্গে তো জো ইয়ে হোটলো মে চায় জো ইস্তেমাল শুদা চায় জো ফেঁকনে কি হোতি হ্যায় না, ইয়ে সুখা কর ইসমে মিক্স করতে হোঙ্গে, জো ভুনে হুয়ে চনে ইসকি জো ইসকা জো ছিলকা হোতা হ্যায়, দাড়িয়া হাম বোলতে হ্যায় মেমন, ও দাড়িয়ে কে ছিলকে জো হ্যায় না ইসকো ভি কলর করকে ইয়ে চায় মে মিক্স, ইয়ে সব চল রাহা হোতা হ্যায়, আর পিস পাস কে ও সিরা গরম মসালে মে ক্যা ক্যা আলা ওয়ালা মিলা কর ইয়ে গরম মসালা ইয়ে প্যাকেট, লেকিন হর প্যাকেট বানানে ওয়ালা ইয়ে মিলাওয়াট করতা হ্যায়, ইয়ে জরুরি নেই হ্যায়, লেকিন ইয়ে কে আব ও মিলাওয়াট ওয়ালা মিসাল কে তৌর পর 25 কা মিলতা হ্যায়, ওর খালিস বানাতা হ্যায় তো পড়তা হি 50 কা হ্যায়, তো কম আজ কম 60 কা তো বিকে ইয়ার, তো 60 কা ইসসে লেগা কোন, বলে লুটতা ইয়ে, ইয়ে লাখ কসমে খায়েগা ইয়ে খালিস হ্যায়, মানা কিসনে, তো ইউ বাজার মে খড়ে হোনে কে লিয়ে ইয়ে বলতে ইয়ার মজবুরি হ্যায় বাজার মে খড়া হোনা হ্যায়, তো মত করো ইয়ে ধন্ধা, জিসমে মিলাওয়াট করনি হি পড়তি হ্যায়, ঝুঠ বোলনা হি পড়তা হ্যায়, ধোকা দেনা হি পড়তা হ্যায়, না করে কোই তো এসা হালাল রোজি কা জরিয়া হোগা না, আব ইয়ে কে চাইয়ে 15 ডিশে আপকো ইফতার মে চাইয়ে, সেহরি মে 10 ডিশে চাইয়ে, ওর রোজানা মাল মাল খানা চাইয়ে, তো ইসকে লিয়ে হাম কমা রহে তো ठीक है जहन्नम के लिए वर्जिश करे कि इसका अजाब बर्दाश्त हो जाए, ये चोट के लिए कह रहा हूँ, नऊजु बिल्ला कोई ये कह दे कि मैं अजाब बर्दाश्त कर लूंगा जहन्नम का, वो तो काफिर हो जाएगा, क्योंकि उसने अल्लाह के अजाब की तखफीफ की, उसको हल्का जाना। मेरे चोट करने के लिए कि कोई सी एक्सरसाइज है नहीं, कोई ऐसी सूरत है नहीं, कोई ऐसा केमिकल नहीं है कि जिससे मतलब हम लगाकर जहन्नम के अजाब से बच जाए। वो उसके तो वो जहन्नम के अजाब को बुझाने के लिए तो रहमत का पानी है, अल्लाह की रहमत का पानी वो आग बुझेगी, खौफ खुदा के आंसू ये पानी जहन्नम की आग को बुझाएगा, सच्ची तौबा जहन्नम की आग को सर्द करेगी, बाकी तो अपनी अक्ल होशियारी सब यही रह जाएगी, कुछ भी साथ नहीं आएगा। अल्लाह करीम थोड़ी रोजी पर हमको कनाअत नसीब फरमाए। रमजान